মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন শোভন কাপুরিয়ার কাহিনী, ট্রান্সপোর্টার নাম্বার 13। দি আর্থ ইজ দ্য ক্রেডল অফ হিউম্যানিটি, বাট ম্যানকাইন্ড ক্যানট স্টে ইন দ্য ক্রেডল ফর এভার। মানুষের সভ্যতা কি এত পরিণত হয়েছে যে সে শিশুর দোলনা ছেড়ে নেমে আসবে এক অজানা জগতের মাটিতে? পরিণত কিনা জানি না, তবে প্রয়োজন এসে পড়েছে। সেই দিন আর বেশি দূরে নেই যেদিন এ পৃথিবী আর মানুষের বসবাসযোগ্য থাকবে না। আমাদের বেরিয়ে পড়তে হবে বিকল্প বসতির সন্ধানে, খুঁজে নিতে হবে বিকল্প খাদ্য, এবং খাদ্যের সন্ধানে শুরু হবে লড়াই। তবে সেই লড়াইতে আমাদের প্রতিপক্ষ কে, তা আমাদের দুর্বল শিশু মস্তিষ্ক আজ ধারণাও করতে পারে না। মৃত্যু পথযাত্রী মায়ের পাশে পড়ে থাকা শিশুর মতো এই ভাবনা আমাদেরকেও নিয়ে আসে এক অকল্পনীয় আতঙ্কের কাছে। শুনতে থাকুন শোভন কাপুরিয়ার কাহিনী, ট্রান্সপোর্টার নাম্বার 13।
ঘুমটা কি বীভৎস অনুভূতিতে ভেঙে গেল সেটা বুঝে উঠতে পারলাম না। মনে হচ্ছে আমার মুখের চামড়ার সঙ্গে যেন অন্য একটা চামড়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে, প্রবেশ করতে চাইছে শরীরের মধ্যে। আমি ঠিক যেন ঘুমের মধ্যে ছিলাম না, হয়তো অজ্ঞান হয়েছিলাম। মাথার পেছন দিকটায় প্রবল একটা যন্ত্রণা অনুভব করলাম, একটা যান্ত্রিক কিছুর শব্দ আসছে কানে। বিপ বিপ শব্দটা হয়েই চলেছে ক্রমাগত, ইন্দ্রিয়গুলো যত স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে লাগল তত যেন অসহনীয় হয়ে উঠতে লাগলো যন্ত্রণা। আর যন্ত্রণা যত বাড়তে লাগলো সঙ্গে সঙ্গে মনে পড়তে থাকলো যে আমি এই মুহূর্তে পড়ে রয়েছি আমাদের স্পেসশিপের ধাতব ঠান্ডা মেঝেতে। মুখের মধ্যে একটা স্বাদ পেয়ে গা গুলিয়ে উঠল, স্বাদটা জমে থাকা রক্ত থুতু মিশ্রিত বিশ্রী স্বাদ। শরীরের ভেতরটা কেমন একটা করে উঠল, শরীরটা ভেতর থেকে কি নড়ে উঠল? না না, ও কিছু নয়, কিন্তু এত বড় একটা স্পেসশিপে তো আমি আর একা না, একা একা তো নিশ্চয়ই আমি রেস্কিউ মিশনে আসিনি। তাহলে আমার ক্রুয়ের বাকি সদস্যরা কোথায়? আমাদের শিপটা মহাশূন্যে কোথায় ভেসে চলেছে? মনে প্রশ্ন অনেক থাকলেও জবাব আমার কাছে নেই। শিপের বাইরে মহাশূন্যের মিশমিশে কালো অন্ধকারটা দেখে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মহাশূন্যের কোন অজানা প্রান্তে যে আমি এই মুহূর্তে রয়েছি সেটা বুঝে উঠতে পারছি না, শুধু একটা অজানা আতঙ্ক আমায় চেপে ধরছে। এই অজানা অচেনা মহাশূন্যের অন্ধকার কোণে আমি একা, সম্পূর্ণ একা। শুধু শিপের কন্ট্রোল প্যানেলের দিক থেকে ক্রমাগত একটা বিপ বিপ শব্দ ভেসে আসছে। মহাশূন্যের এই নিস্তব্ধতার এক ভয়াবহ অপার্থিব শব্দ যেন আমার সারা শরীরকে অবশ করে দিল। মাথার ওপর তখনও একটা আলো বারংবার জ্বলে ওঠার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে। পূর্ব কথা, সাল 2345। মানুষ পৃথিবী এবং মঙ্গল ছাড়িয়ে শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানেও পাড়ি দিয়েছে অনেক বছর আগে। এই টাইটানেই পৃথিবীর বিভিন্ন দেশ কলোনাইজ করতে শুরু করেছে, তাও আজ থেকে প্রায় 50 বছর আগে। উপগ্রহের বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন দেশের কলোনি তৈরি করা হয়েছে। প্রাকৃতিক এবং খনিজ সম্পদের অপ্রতুলতা আর কিছু মারণ ভাইরাসের মৃত্যুলীলায় একরকম বাধ্য হয়েই সিংহভাগ মানুষকে পৃথিবী ছেড়ে সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহকে নিজেদের বসবাসের উপযুক্ত করে তুলতে হয়েছে। ভারতবর্ষের ইসরো এই পদক্ষেপ নিতে শুরু করেছিল প্রায় 30 বছর আগে থেকেই। টাইটানের কক্ষপথের কাছাকাছি ভারতের নিজস্ব কিছু স্পেস স্টেশন থেকে শুরু করে টাইটানের মাটিতে ভারতীয় কিছু সেক্টর তৈরি করে সেগুলিকে বসবাসযোগ্য করার পেছনে ইসরোর অবদান। তবে শুধু টাইটানকে বসবাসযোগ্য বানালেই তো আর হলো না, এমন কিছু যাতায়াত ব্যবস্থা আমাদের শুরু করার দরকার ছিল যাতে পৃথিবী থেকে টাইটান অবধি অনেক সংখ্যক মানুষকে একত্রে নিয়মিতভাবে আনা নেওয়া করা সম্ভব। এই কাজটাই করার জন্য ইসরো এবং আমেরিকার নাসা একযোগে কাজ শুরু করে। এই প্রজেক্টের প্রধানের দায়িত্বে রয়েছি আমি, সমর্থ সেন। এই প্রজেক্টের ফলস্বরূপ পৃথিবী এবং টাইটানের মধ্যে সংযোগ স্থাপনের জন্য দি ট্রান্সপোর্টার নামক একটি অত্যাধুনিক যানের আবিষ্কার হয়, যা অত্যন্ত কম সময়ের মধ্যেই টাইটানে মানুষকে পোর্ট করতে সক্ষম হয়। ধীরে ধীরে টাইটানের মাটিতে মানুষের সংখ্যা বাড়তে থাকে। সেদিন উচ্চপদস্থ অফিসের গিবসনের কেবিনে বসেছিলাম আমি, স্বাভাবিক কথাবার্তাই চলছিল। চট করে আমি একবার সময়টা দেখে নিলাম, বুঝলাম আরও ঘন্টা দুয়েক সময় লাগবে ট্রান্সপোর্টার নাম্বার 13 অবতরণ করতে টাইটানের মাটিতে। ঠিক এই সময় আমার হাতের কাছে রাখা ট্রান্সমিশন ট্র্যাকার একটা যান্ত্রিক শব্দ করে উঠল। সিগনাল দেখেই বুঝলাম ট্রান্সপোর্টার কন্ট্রোল রুম থেকে কোনো খবর আসছে।
বলো
স্যার, দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট।
অ্যাক্সিডেন্ট? কি হয়েছে?
জানি না স্যার, কিন্তু আমাদের কাছে একটা ডিস্ট্রেস সিগনাল এসছে ট্রান্সপোর্টার নাম্বার 13 থেকে।
কিরকম সিগনাল?
ট্রান্সপোর্টার পডের ক্যাপ্টেনকে কিছু একটা বলতে শোনা গেছে। বিফোর দ্য কানেকশন উইথ দ্যাট পড ওয়েন্ট অফ, ইট ওয়াজ লাইক সামথিং ইজ কিলিং আস অল, উই আর নট গোয়িং টু মেক ইট অ্যালাইভ, উই উইল নট বি এবল টু। ব্যাস এইটুকুই, তারপরে আর কোনো খবর নেই। এই ঘটনার পর থেকে আমরা ট্র্যাক করতে পারছি না পডটা। অদ্ভুত কিছু সিগনাল আসছে, এমন কিছু সিগনাল যা আমাদের সিস্টেম রেকগনাইজ করতে পারছে না।
কোঅর্ডিনেটস কিছু এক্সট্রাক্ট করতে পেরেছো?
হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাকে পাঠাচ্ছি।
ওকে, আমি দেখছি।
গিবসনকে পুরো ব্যাপারটা জানানোর পরেই আমায় নির্দেশ দেওয়া হয় যে আমি যেন অতি দ্রুত একটা রেস্কিউ টিম গঠন করে সেই লোকেশনে যাই আর ট্রান্সপোর্টার নাম্বার 13 পরিণতি নিয়ে তদন্ত করতে পারি। আমাদের রেস্কিউ টিম অর্থাৎ আমি, চেতন, রিচার্ড আর সারা রেস্কিউ শিপে বেরিয়ে পড়লাম ট্রান্সপোর্টার নাম্বার 13 খোঁজে। শরীরটাকে অনেক কষ্টে টেনে তুললাম। ঘোলাটে দৃষ্টিতে প্রথমটায় ঠিক বুঝে উঠতে পারলাম না। মাথার ওপরে টিমটিম করে জ্বলতে থাকা আলোর প্রভাবেই আপাতত স্পেসশিপের ভেতরটা দেখতে পাচ্ছি। প্রথমেই বিপ বিপ শব্দটার উৎস অর্থাৎ কন্ট্রোল প্যানেলের দিকে চলে গেলাম। যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে। ইঞ্জিন ফেইল করেছে শিপের এবং এই বিপ বিপ শব্দ তার ওয়ার্নিং সিগনাল। একটা দীর্ঘশ্বাস ফেলে কন্ট্রোল প্যানেলের ইলেকট্রনিক লগ এক্সট্রাকশনের চেষ্টা করলাম, না সেটাও কাজ করছে না। ট্রান্সপোর্টার নাম্বার 13 দুর্ঘটনাস্থলে এসে আমরা যে ঠিক কী কী করেছি সেগুলো অন্তত এই মুহূর্তে মনে পড়ছে না, তাই লগগুলোই ভরসা ছিল। আপাতত গ্র্যাভিটি শিফট ইউটিলিটির সাহায্যে বোঝার চেষ্টা করলাম যে কোঅর্ডিনেটস থেকে কতটা সরে এসেছে আমাদের রেস্কিউ শিপ। না, খুব একটা বেশি দূরে আমরা সরে যাইনি, একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু ক্রুয়ের বাকিরা কোথায়? আমি ফিরবই বা কি করে এখান থেকে? এই অজানা অচেনা শূন্য ভয়াবহ প্রান্তে বেঁচে থাকবো কি করে? সঙ্গে করে খুব বেশি খাবার বা জল আনা হয়নি, তাই আমায় অতি দ্রুত এখান থেকে বেরোনোর পথ খুঁজতেই হবে। অতি দ্রুত একটা টর্চ বের করে হাতে নিলাম রাস্তা খোঁজার উদ্দেশ্যে। হঠাৎ আমার কান খাড়া হয়ে গেল, খুব ক্ষীণ একটা শব্দ কানে আসছে। শুনে মনে হচ্ছে শিপের অপর প্রান্তে বসে কেউ যেন কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। শব্দের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে, আর এবারেই আমার প্রথম খটকা লাগল যখন স্পষ্ট শুনতে পেলাম একটা হাড় চেবানোর শব্দ। আমার সারা শরীরে ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। এই শিপে হাড় চেবানোর শব্দ আসবে কেন? টর্চের আলো নিভিয়েই দম বন্ধ করে সেই শব্দের উৎসের দিকে এগিয়ে যেতে লাগলাম। বাইরের মহাশূন্যের অন্ধকার যেন আরো ঘন হয়ে আসছে। লম্বা প্যাসেজের কোণে জমে থাকা অন্ধকারের মধ্যে মিশে গেলাম। হাড় চিবিয়ে খাওয়ার শব্দটা তীব্রতর হতে থাকল। প্যাসেজের অন্য প্রান্তের শেষের দিক থেকেই এই শব্দটা আসছে, আর সেই রাস্তাতেই পড়বে আমাদের শিপের নিচের তলায় যাওয়ার রাস্তা। এই প্রথম আমি টর্চের আলো জ্বালিয়ে ফেললাম প্যাসেজের শেষ দিকে। দেখলাম একটা লোক সেখানে আমার দিকে পেছন ফিরে বসে আছে। লোকটাকে দেখে আমার হৃদস্পন্দন যেন বন্ধ হওয়ার জোগাড় হলো, কেননা লোকটা শুধু বসে নেই, কেঁপে কেঁপে উঠছে, আর তার চারপাশে তরল রক্ত ছড়িয়ে রয়েছে। রক্তের ওপরে একটা হাত নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। লোকটার মাথাটা মাঝে মধ্যে এমনভাবে নড়ে উঠছে, দেখে মনে হচ্ছে যেন সেই হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি বিভৎস ব্যাপার! অদ্ভুত ব্যাপার যে আলো পড়া সত্ত্বেও লোকটা বুঝতে পারল না কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ব্যস্ত হয়ে রইল তার অসীম পৈশাচিক ক্ষুধা নিবারণ করতে। লোকটার পরনে আমার মতোই ইসরো সাদা রঙের স্যুট, তবে কি এটা চেতন বা রিচার্ডের কাজ? কিন্তু হাতটা কার? একটা মেয়েলি হাত বলেই তো মনে হচ্ছে। সারা নাকি? এমন এক পরিস্থিতিতে আমাদের শিপ কিভাবে পৌঁছালো আমি কিছুই বুঝতে পারছি না। আর এই লোকটাই বা কে? কি এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো শিপে যে আমার ক্রুয়ের সদস্যরা নরখাদক হয়ে উঠেছে? যতদূর মনে পড়ছে, আমরা ট্রান্সপোর্টারের ভেতরে গিয়ে সেখানের একমাত্র জীবিত ব্যক্তিকে আমাদের রেস্কিউ শিপে নিয়ে এসেছিলাম। তার শরীরে অদ্ভুত এক সংক্রমণ দেখা যাচ্ছিল, যে কারণে তাকে রাখা হয়েছিল শিপের কোয়ারেন্টাইন রুমে। তার যে কি অবস্থা সেটা ভাবার সময় হয়নি আমার। আমাদের সন্দেহ হয়েছিল এই ব্যক্তিই হয়তো ট্রান্সপোর্টার নাম্বার 13-এর সকলের মৃত্যুর কারণ, এবং আমার মনে এক বিশ্বাস জন্মালো যে ওই লোকটাই হয়তো কোনোভাবে দায়ী আমাদের শিপের ভয়াবহ পরিস্থিতির জন্য। তবে ট্র্যাক কেন করা যাচ্ছিল না পথটা, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। ঠিক করলাম লোকটাকে পাশ কাটিয়ে কোয়ারেন্টাইন রুমের দিকে যাব। সরু সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনতে পেলাম স্পেস শিপের কন্ট্রোল প্যানেল থেকে আসা বিপ বিপ শব্দটা ক্ষীণ হয়ে আসছে। মহাশূন্যে ভাসমান এই বিশাল বড় শিপে মাঝে মধ্যে নিজেকে একা ভাবতে এই শরীরটা কেমন যেন করছিল। পা টিপে টিপে বেশ কিছু ধাপ সিঁড়ি বেয়ে নেমে এসেছি। হঠাৎ মনে হলো আমার পকেটে গোঁজা কমিউনিকেটর থেকে একটা কর্কশ শব্দ আসছে। সাধারণত কেউ যোগাযোগ করার চেষ্টা করলে এমন হয়। তাহলে কি সত্যিই কেউ যোগাযোগ করার চেষ্টা করছে আমার সঙ্গে? কমিউনিকেটর হাতে তোলার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই যেন পারলাম না। হাতটা এত ভারী লাগছে কেন বুঝলাম না। সে চেষ্টা ছেড়ে কোয়ারেন্টাইন রুমের দিকে এগোতে শুরু করলাম। এর মাঝেই সিঁড়ির ধাপে কারো নেমে আসার শব্দ শুনতে পেলাম। বুঝতে বাকি রইল না কে নেমে আসছে সেই পথ ধরে। কোয়ারেন্টাইন রুমে না গিয়ে আমি হন্তদন্ত হয়ে ঢুকে পড়লাম ছোট একটা চেম্বারে। দম বন্ধ করে সেখানেই অপেক্ষা করতে থাকলাম। কমিউনিকেটর থেকে সমানে একটা সিগন্যাল এসেই চলেছে। নিশ্চয়ই চেতন বা রিচার্ড আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার সমস্ত মনোযোগ ওই পায়ের শব্দটার দিকে। ওই মাংসাশী মানুষটা নেমে এদিকেই আসছে, আর তার পরবর্তী শিকার যে আমি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকটা এবার সিঁড়ি থেকে নেমে এই প্যাসেজের দিকেই আসছে। পায়ের সঙ্গে যোগ হলো এক পাশবিক শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই হিংস্র লোকটা এখন এই চেম্বারের বাইরেই দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারের ভেতরে একদমই মিশে রয়েছি আমি। কোয়ারেন্টাইন রুমের দিকে পা বাড়ালো সেই অপ্রকৃতিস্থ লোকটা। ওখানেই রয়েছে ট্রান্সপোর্টারের একমাত্র জীবিত ব্যক্তি। আর সময় নষ্ট করা চলবে না। চেম্বারের দরজা অতি সন্তর্পণে খুলে লোকটার পিছু নিতে শুরু করলাম। লোকটার সঙ্গে আমার ব্যবধান 15 হাতের। পা টিপে টিপে এগোতে লাগলাম যাতে সে বুঝতে না পারে যে আমি রয়েছি তার পেছনে। কিন্তু আমার যে পরিকল্পনা ছিল তা সফল হলো না। কোয়ারেন্টাইন রুমে যাওয়ার পথেই দেখতে পেলাম অর্ধেক খুবলে খাওয়া দুটো মৃতদেহ পড়ে রয়েছে। মাথার ঘিলু এদিক ওদিক ছড়িয়ে রয়েছে আর হাত পাগুলো এদিক ওদিক কেটে পড়ে রয়েছে। আকস্মিক এই দৃশ্যে প্রচণ্ড ভয়ে শরীরটা কেঁপে উঠল। না চাইতেও মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এল। এত নারকীয় এক দৃশ্য আমায় অনুভব করালো সত্যি এই স্পেস শিপে আমি সম্পূর্ণ একা। ওই দুটো মৃতদেহ চেতন এবং রিচার্ডে। তাহলে কি আমার সন্দেহই সত্যি যে কোয়ারেন্টাইন রুমে থাকা ওই লোকটা শুধুমাত্র মানুষ নয়, সে অন্য কিছু? মানুষের রূপে এক ভয়ানক মাংসাশী। কিন্তু আমার অজান্তেই কখন যেন লোকটা আমার দিকে ফিরেছে। আমার আর্তনাদেই সে আমার দিকে ফিরেছে। মুখটা অস্পষ্ট, কিন্তু একটা অপ্রকৃতিস্থ ভাব বর্তমান তার মধ্যে। শিপের একমাত্র জীবিত প্রাণী আমি এবং লোকটা আমার দিকেই দ্রুত গতিতে এগিয়ে আসছে। পালানোর কোনো রাস্তা জানা নেই। মৃত্যু চোখের সামনে থাকলে মানুষ হয়তো এমনভাবেই জড় পদার্থের মতো হয়ে যায়। লোকটা যখন আমার অনেকটা কাছে এসে পড়েছে, খেয়ালের বশেই ওর ইউনিফর্মের বুক পকেটের দিকে আমার নজর গেল এবং আমি যা দেখলাম তাতে শিউরে উঠলাম। দেখলাম সেই লোকটার বুক পকেটে বড় বড় পরিষ্কার অক্ষরে লেখা, সমর্থ সেন। এই লোকটা স্বয়ং আমি। এ যে অবিশ্বাস্য, তাহলে আমি কে? আমার অস্তিত্ব কোথায়? এটা কি সত্যি না স্বপ্ন? কিন্তু স্বপ্ন তো এতটা সত্যির মতো হয় না। তবে কি বিকল্প বাস্তব অথবা অল্টারনেট রিয়ালিটি? হঠাৎ আমার চারিদিকে সমস্ত কিছু পরিবর্তন হতে থাকল। আমি যে শিপের ভিতরে ছিলাম সেটাও কেমনভাবে যেন মুছে যেতে লাগলো চারপাশ থেকে। আমায় ঘিরে ধরল এক গাঢ় অন্ধকার। মহাশূন্যে যেন আমি ঝুলছি। এবার কোনো এক অদৃশ্য শক্তি যেন আমায় নিচের দিকে টানতে থাকল। এখন আমি আর ঝুলে নেই মহাশূন্যে, কোনো এক অতল অন্ধকারে ডুবে যাচ্ছি। চিৎকার করেও লাভ হলো না, নিজের চিৎকার আমি নিজেই শুনতে পাচ্ছি না। সেই অতল অন্ধকারের দিকে তাকিয়ে দেখি একটা নীলাব গহ্বর, এবং সেই গহ্বরকে ঘিরে থাকা অজস্র অদ্ভুত প্রাণীরা যেন আমায় টানছে। সেই নীলাব আলোয় আমি ধীরে ধীরে ডুবে যেতে লাগলাম। স্পেসশিপের কন্ট্রোল প্যানেলে ভয়ার্ত মুখে দাঁড়িয়ে আছে তিনজন।
চেতন, ইজ দ্য ট্রান্সমিশন কানেক্টেড? দ্য ইঞ্জিনস আর ডেড, ই ক্যান্ট ইভেন গেট আউট অফ হিয়ার,
বলল রিচার্ড। কোনো জবাব না দিয়ে একরাশ বিরক্তি প্রকাশ করে চেতন পুনরায় চেষ্টা করতে থাকল। কাছেই একটা চেয়ারে বসে সারা কাঁপতে কাঁপতে বলল,
দৃশ্য, ট্রান্সপোর্ট নাম্বার 13 থেকে উদ্ধার করে আনা জীবিত ব্যক্তি কোনো মানুষ নয়, রূপ পরিবর্তন করে কেমন একটা অদ্ভুত আকৃতি হয়ে সামার্থের সঙ্গে নিজেকে স্টিচ করে নিয়েছে। সামার্থের মুখের মধ্যে দিয়ে যেন ধীরে ধীরে ও শরীরে প্রবেশ করে যাচ্ছে। ভয়াবহ ভয়াবহ কোনো পরজীবি সেটা।
হঠাৎ শিপের কোনো এক প্রান্ত থেকে কাঁচ ভাঙার শব্দ এলো। ওরা তিনজনেই প্রচণ্ড ভয়ে একে অন্যের দিকে তাকাল। রিচার্ড শুধু বলল,
শিট, ইফ হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস এন্ড হি ইজ আউট অফ দ্য কোয়ারেন্টাইন রুম, দেন উই হ্যাভ টু কিল হিম, বিকজ আই ডোন্ট বিলিভ হি ইজ আ হিউম্যান এনিমোর, হি ইজ নাও সামথিং মোর সিনিস্টার with that alien parasite inside him.
Richard এর কথা শেষ হলো না। একটা দ্রুত পায়ের শব্দ যেন ক্রমেই সিঁড়ি ধরে কন্ট্রোল প্যানেলের দিকে এগিয়ে আসছে। টাইটানের বেসে রেস্কিউ শিপ ইগল ওয়ান থেকে আসা শেষ ট্রান্সমিশন অনুযায়ী ইগল ওয়ান ট্রান্সপোর্টার 13 সঙ্গে নিজস্ব পোর্টেবল স্পেস ব্রিজের মাধ্যমে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। যদিও সেই ট্রান্সপোর্টার থেকে একমাত্র জীবিত ব্যক্তিকে ইগল ওয়ানে নিয়ে আসার সময় কোনোভাবে স্পেস ব্রিজটি ভারসাম্য হারিয়ে ভেঙে যায় এবং তার একটি অংশ এসে ধাক্কা মারে ইগল ওয়ানে। এই খবরটা ইগল ওয়ান থেকে ট্রান্সমিশনের মাধ্যমে আসলেও তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। ইঞ্জিন খারাপ হয়ে গিয়ে ইগল ওয়ান কোন অজানা প্রান্তে হারিয়ে গেছে সে কথা আর জানা যায়নি। রাতের আকাশের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে আপনার মনে হবে এই অসংখ্য ছায়াপথ, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ ও মহাশূন্য আপনার জন্য তৈরি নয়,
অন্য কারোর বসবাসের জন্য তৈরি, তবে আকাশের কোথাও আপনি তাকে দেখতে পাবেন না। তবে তার মানে তো এই নয় যে সেও আপনাকে দেখতে পাবে না। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, অন্বেষ ও সায়নী। আবহ ও শব্দ সংযোজনে আমি সায়ক, পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। শুনছিলেন শোভন কাপুরিয়ার গল্প ট্রান্সপোর্টার নাম্বার 13। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।